মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাসের গুরুত্ব সবারই জানা। এই মাসের আগমনে মুসলমানের অন্তর খুশিতে ভরে যায়, জীবনযাপনের ধরনও পরিবর্তন হয়ে যায়, মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, ইবাদত ও তেলাওয়াতের আগ্রহ বেড়ে যায়, রহমতের দরিয়া এই মাসে বেশি পরিমাণে বইতে থাকে, ক্ষমার সুসংবাদ শোনানো হয় এবং গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। হে আল্লাহ, এই পবিত্র মাস যেন আমরা আবারও পাই। আলহামদুলিল্লাহ আজসাবাজাল। মাদানী চ্যানেল বাংলার 1440 হিজরির রমজানুল মোবারকের অনুষ্ঠিত সরাসরি অনুষ্ঠানগুলো প্রতিদিন পুনরায় সম্প্রচার করতে যাচ্ছে, যাতে থাকছে সাহারির সময় আবেগময় মুহূর্তে রহমতে ভরপুর অনুষ্ঠান ফাইজানে সাহারির কিছু ঝলক দেখে নিই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি ফয়জানে সেহরি অনুষ্ঠানে। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজ আমরা ফয়জানে সেহরিতে একটি বিষয় নিয়েছি, আর তা হলো মার্জনা অর্থাৎ ক্ষমা। দর্শক, যে বিষয় আজকে নিয়েছি আমরা মার্জনা, আগে আমরা শুরুতে কোরআনে পাকের একটি আয়াতে কারিমার অনুবাদ শ্রবণ করি। নয়পারা সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ও তাআলা ক্ষমা সম্পর্কিত এই আয়াত যে কানজুল ইমান থেকে অনুবাদ শ্রবণ করি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মাহবুব, ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, সৎ কর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। ক্ষমা করে দেওয়ার বরকতে পরস্পর আপোষের পরিবেশ সৃষ্টি হয়, পরস্পরের সমস্যার সমাধান হয়ে থাকে, পরস্পরের অসন্তুষ্টি নিঃশেষ হয়ে যায়, পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পায় এবং অন্তরে ঘৃণা ও বিদ্বেষের মনোভাব সৃষ্টি হয় না। সুতরাং যখনই কেউ আমার সাথে এমন আচরণ করে যাতে রাগ এসে গেছে বা রাগ হয়ে যায়, অনেক কষ্ট হলেও সেই রাগকে আমরা যেন একটু নিয়ন্ত্রণে নিয়ে আসি, আর যারাই করে এরকম তাদেরকে আমরা ক্ষমা করার চেষ্টা করি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়ার জীবনের দিকে যদি আমরা তাকাই তো তার জীবনের মধ্যে পাওয়া যায়, আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া বলেন, আমার সাথে যারা ভুল করেছে আর ভবিষ্যতে যারা ভুল করবে আমি অগ্রিম তাকে মাফ করে দিলাম। আল্লাহর অলিদের খাসলাত তো এমনই হয়ে থাকে, তাদের অভ্যাস মোবারক এমনই হয়ে থাকে মানুষকে ক্ষমা করা। জুনাদ ভাই থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কালাম শুনবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন লোকেরা হিসাবের জন্য দাঁড়াবে তখন এক আহ্বানকারী ঘোষণা করবে, যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার দয়ার দায়িত্বে রয়েছে সে যেন উঠে এবং জান্নাতে প্রবেশ করে। অতঃপর দ্বিতীয়বার ঘোষণা করবে, যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার দয়াময় দায়িত্বে রয়েছে সে যেন উঠে এবং জান্নাতে প্রবেশ করে। জিজ্ঞাসা করা হবে, তারা কারা? যাদের প্রতিদান আল্লাহ তাআলার দয়াময় দায়িত্বে রয়েছে। আহ্বানকারী বলবে, তারা যারা মানুষকে ভুলের জন্য ক্ষমা করেছে। অতঃপর তৃতীয়বার ঘোষণা করা হবে, যার প্রতিদান আল্লাহ তাআলার দয়াময় দায়িত্বে রয়েছে সেজন উঠে এবং জান্নাতে প্রবেশ করে। তখন হাজারো মানুষ দাঁড়াবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
এমন বয়ান যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, আসুন সুন্নতে ভরা বয়ানের দৃশ্য দেখে নি।
ঔলাদ কো আপনে ওয়ালিদেন কে লিয়ে কেসা হোনা চাহিয়ে। এক বেটে কা মানে ওয়াকিয়া পড়া, বড় অজীব ওয়াকিয়া হ্যায়। এক বুড়ি ঔরত সাহিল সমুন্দর পর বেঠি থি, সাথ এক ফ্যামিলি থি জো সাহিল সমুন্দর পর আপনা বক্ত গুজারনে কে লিয়ে আই থি। দেখতে 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 সূরজ ভি গুরুব হো গয়া, রাত কা খানা ভি ও জো ফ্যামিলি থি আপনে সাথ লাই থি ও খানা ওয়ানা খাকর জব রাত কা অন্ধেরা হো গয়া তো ও বার বার দেখ রহে থে কি বুড়ি ঔরত হ্যায় সমুন্দর কে কিনারে বেঠি হুই হ্যায়, अकेली अकेली है, इतनी देर से चाय की चुस्कियां ले रही है, समझ नहीं आ रही थी क्या है। फैमिली ने अपना सामान वामान लपेटा कर चलो चलते हैं घर पर, मगर उसमें से एक आदमी था वो बुढ़िया, वो भी बुढ़िया थी बिल्कुल। तो आदमी उठा और बुढ़िया के पास गया, बोला खाला जान आप अकेली बैठी हुई है, अगर कोई मेरे लायक कोई खिदमत हो, मेरी पूरी फैमिली है तो मैं कुछ काम करूं आपको कहीं छोड़ दूं। कहा नहीं नहीं बेटा बैठी हूं चाय पी रही हूं समंदर पर बैठी हुई हूं। ओ, नहीं कोई काम हो तो नहीं बेटा, वो मेरा बेटा आएगा, वो मेरा बेटा कहीं रह गया होगा, मुझे छोड़कर गया, क्या मां बैठना मैं आ रहा हूं, तो मैं बैठी हुई हूँ बेटा, वो आएगा तो मैं इंतजार कर रही हूँ। तो उसने कहा अम्मा बहुत देर हो गई है, रात का अंधेरा हो गया है, अकेली यहां बैठकर क्या करोगी। अब औरत परेशान, बोला बेटा क्या करूं। अच्छा देखो ये पर्ची है, बेटा मुझे पर्ची देकर गया, देखो इसमें क्या लिखा हुआ है। अब जैसे ही उस बूढ़ी औरत ने जो पर्ची दी उस आदमी को, वो पर्ची पढ़कर उस आदमी का जो चेहरा था ना, उसका रंग ही उड़ गया। आप सुनिए उस पर्ची पे क्या लिखा था, दिल के कानों से सुनिए कि उस पर्ची पे क्या लिखा था, मजमून क्या था उस पर्ची का। उस पर्ची का मजमून ये था कि ये रुका यानी ये पर्चा पढ़ने वाले से दरखास्त है, ये पर्ची पढ़ने वाले से दरखास्त है कि इस बूढ़ी औरत को ओल्ड हाउस पहुंचा दे। ये है आज की औलाद। मां इस दिन के लिए तुम्हें झूले दे देकर तुमको इससे बड़ा किया, मां इतनी मसरूफ थी तुम्हारे रोने की आवाज आई तो मां सब कुछ छोड़कर भागी थी कमरे के अंदर के बेटा रो रहा है, कभी याद है मां का दौड़ना मां का भागना। आज उन बूढ़े मां बाप का हमारे पास कोई मोल नहीं है, मां बड़ी होकर भी घर में नौकरानी, बच्चे बड़े हो गए बच्चियां बड़ी हो गई फिर भी मां ही घिसेगी मां ही खिदमत करेगी। खुश नसीब है वो शख्स कि आखिरी दम तक यानी मां दुनिया से रुखसत हुई और इस बात का यकीन हो कि मेरी मां मुझसे राजी थी। खुश नसीब है वो शख्स कि जिसके वालिद साहब दुनिया से चले गए और उसके वालिद साहब उससे राजी थे, खुश नसीब है वो शख्स। इसलिए अगर मां बाप को नाराज किया है तो उनको राजी कर लो कि ऐसा ना हो कि मां बाप नाराज हो जाए और जहन्नम की आग में जलना पड़ जाए।
এখন দেখবেন মাদানী মোন্নাদের উপদেশমূলক মাদানী পুষ্পগুচ্ছ সম্বলিত অনুষ্ঠান ঘরে ঘরে রমজানের কিছু দৃশ্য।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরো একবার উপস্থিত হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ঘরে ঘরে রমজান নিয়ে।
বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসুরু।
আজ আমি আপনাদেরকে যে ঘটনা শোনাব এটা হলো রোজা ফরজ হওয়ার কারণ কি। রমজানুল মোবারকে কিছুদিন আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় অতিবাহিত করেছিলেন। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতেন আর রাতে আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকতেন। তাই আল্লাহ তাআলা ওই দিনগুলোর স্মরণকে সতেজ রাখার জন্য রোজা ফরজ করে দিয়েছেন, যেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্থায়ী হয়ে যায়। রমজানুল মোবারক এই যা মুসলমানদের উপর ফরজ হয়েছে এর কারণ শুনতে গিয়ে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি গুহার মধ্যে অবস্থান নিয়েছিলেন, ওই গুহার নাম কি কে বলতে পারবেন? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, সব মাদানী মুন্না হাত তুলেছেন, আমরা কার থেকে শুনবো? সবার শেষে যিনি আছেন আব্দুর রহমান হুজাইফা আত্তারি ভাই আমাদেরকে আজকে এই প্রশ্নের উত্তর দিবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন গুহার মধ্যে অবস্থান করেছিলেন? জি
সেরা গুহা।
সুবহানাল্লাহ। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আমার হাতের বামে যারা আছেন, এবং শেষ প্রশ্ন, ঠিক আছে? রমজান মাসে তারাবি যে আমরা আদায় করি, এই তারাবি কত রাকাত কে বলতে পারবেন? হাত তুলবেন, মাদানী মুন্নারা সবাই হাত তুলেছেন, কিন্তু দর্শক শ্রোতা অনেকেরই প্রশ্ন আসে আমাদের কাছে, রমজানে আমরা কত রাকাত তারাবি নামাজ আদায় করব? কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। দাওয়াত ইসলামের মাদানী মুন্না থেকে আমরা শুনবো যে রমজানুল মোবারকের কত রাকাত তারাবি নামাজ আমরা আদায় করব। জি আজকের প্রশ্ন আমাদের খুরশেদ ভাই দিবেন। জি খুরশেদ ভাই, রমজানুল মোবারকের তারাবি কত রাকাত?
রমজানুল মোবারকের তারাবি 20 রাকাত।
সুবহানাল্লাহ।
ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে, যার কিছু আবেগময় দৃশ্য দেখেনি।
প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুনাজাত ইফতারের মধ্যে আপনাদের সকলকে স্বাগতম। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে পাকের এই অংশ যে নিশ্চয়ই জান্নাতকে বছরের শুরু থেকে আগামী বছর পর্যন্ত রমজানুল মোবারকের জন্য সাজানো হয়, এর আলোকে মিরআত তৃতীয় খণ্ডের 142-143 নং পৃষ্ঠায় উল্লেখ করেন, অর্থাৎ ঈদ উল ফিতরের চাঁদ দেখা দিতেই পরবর্তী রমজানের জন্য জান্নাতকে সাজানো সজ্জিত করা শুরু হয়ে যায় এবং বছর জুড়ে ফেরেশতারা তা সাজাতে থাকে। জান্নাত স্বভাবতই সাজানো গোছানো, তারপরও আরো বেশি সাজানো হয়। অতপর সাজসজ্জাকারী যদি ফেরেশতারা হয় তবে কিরূপ সজ্জিত হতে পারে, এই সাজসজ্জা আমাদের ধারণা ও কল্পনার বাইরে। অনেক মুসলমান রমজানে মসজিদ সাজায়, সেখানে চুনকাম করায়, পতাকা লাগায়, আলোকিত করে, এর মূল উৎস হল এই হাদিসে মুবারাকা। আসুন ইনশাআল্লাহ আজবাজাল দোয়ার জন্য আমরা দোয়ার দিকে এগিয়ে যাচ্ছি।
মৃত্যু
মালিক ও মোলা, আমাদের আমাদের মা বাবাকে, সমস্ত উম্মতে মুসলিমাকে তুমি মাফ করে দাও। মালিক ও মোলা, পাক পরবরদিগার, মুসলমান যেখানে রয়েছে মোলা সকলকে শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আমাদের সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। এ মালিক ও মোলা, যারা বেকারগ্রস্ত রয়েছে তাদেরকে মোলা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত রয়েছে মোলা তাদের ঋণকে গায়েব থেকে পরিশোধ করার ব্যবস্থা দিয়ে দাও। এ মালিক ও মোলা, পাক পরবরদিগার, আমার যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফায়ে কুল্লিয়া কামেল আজিলা নসিব করে দাও। এ মালিক ও মোলা, পাক পরবরদিগার, যার মনে যেই পেরেশানি রয়েছে সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও।
এরপর দেখবেন অনুষ্ঠান রমজান এবং আমাদের স্বাস্থ্য, আসুন তার কিছু দৃশ্য দেখেনি।
আজকের আমাদের বিষয় চিকুনগুনিয়া। তো এক্ষেত্রে চিকুনগুনিয়া আসলে রোগটা কি? আসলে চিকুনগুনিয়া মানে গত 2-3 বছরে আমাদের কাছে আলোচিত বিষয়, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে এটা 1970-এ আফ্রিকা এবং ব্রাজিলের মধ্যে দেখা গেছিল।
আচ্ছা
জি। তো আসলে মূলত চিকুনগুনিয়া হচ্ছে একটা মশাবাহিত আপনার ভাইরাস জ্বর।
আমরা ডেঙ্গু জ্বরটাও মশাবাহিত শুনেছিলাম, এটাও মশাবাহিত ভাইরাস?
যেটা ডেঙ্গু জ্বর সেটাও মশাবাহিত একটা ভাইরাল ফিভার। এবং চমৎকার একটা তথ্য হচ্ছে মানে এই চিকুনগুনিয়া এবং আপনার ডেঙ্গু দুইটি কিন্তু একই মশা দ্বারা হয়, দুইটাই এডিস মশা দ্বারাই হয়ে থাকে।
আচ্ছা
জি।
কিন্তু ভাইরাস দুইটা?
দুইটাই একই ভাইরাস দিয়ে হয়। তো এখানে জাস্ট পার্থক্য করার ক্ষেত্রে আর কি, উপসর্গগুলোর ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স,
রোগের সিমটম গুলো
আমরা তখন এটাকে একটু ডিফারেন্সিয়েট করি যে এটা হয়তো চিকুনগুনিয়া হতে পারে অথবা এটা ডেঙ্গু জ্বর হতে পারে। জি, এটাই হচ্ছে মূলত আপনার চিকুনগুনিয়া।
আসলে এটা হয় কেন? এটা ওই মশার কামড়েই হবে, কতদিনের মধ্যে হবে কামড়ের পরে, এ ধরনের কোনো
এটা যখন মশার যখন আপনাকে কামড় দিবে, মশার কামড়ের একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে, পিরিয়ডের পরেই এটা হচ্ছে আপনার রোগটা ডেভেলপ করে। মূলত আপনি কেমনে বুঝবেন যে আপনার রোগটা হয়েছে? যে কোনো ভাইরাল ফিভারের ক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যাটা হয়, তখন প্রথম দিন থেকে প্রচন্ড পরিমাণে জ্বর থাকে। জ্বরটা আপনার 103 ডিগ্রি 104 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে। জ্বরটা তার সাধারণত বেসলাইনটা টাচ করে না। তারপর হচ্ছে চিকুনগুনিয়ার একটা স্পেশালিটি হচ্ছে, এখানে আপনার জ্বরের সাথে জয়েন্ট পেইন, যেটাকে বলা হয়, ঘিরে ঘিরে ব্যথা শুরু হয়ে যায়। তো এখানে ডেঙ্গু তো ব্যথা থাকে, সেখানে হাড়ের ব্যথা থাকে, আর এখানে হচ্ছে জয়েন্ট পেইন থাকে,
এটা উপসর্গ।
জি, আপনার এখানে যে বিষয়টা, যেমন রোগী এসে বলবে কি যে, বা সাধারণত মানুষ যে জিনিসটা, যেমন হয়তো নামাজ পড়তে গেছি, আমি সেজদা থেকে উঠতে যখন যাচ্ছি তখনই দেখি যে আমার কোমরে ব্যথা শুরু হয়েছে,
জয়েন্টের প্রচুর ব্যথা হবে, এটা চিকুনগুনিয়া আলাদা একটা সিমটম,
আলাদা একটা, এটা স্পেশালিটি। জি, তারপর হচ্ছে ওযু করতেছেন, হঠাৎ করে আমি কবজি বা মাথা মাসে করতেছি, দেখতেছি আমি আঙ্গুলটা উঠাতে পারছি না, এই ধরনের করে, বা সেজদা থেকে আমি আর দাঁড়াতে পারছি না, এই ধরনের সাধারণত প্রথম কমপ্লেনটা রোগীদের এই ধরনেরই থাকে। তারপরে হচ্ছে এখানে মানে সাধারণত ছোট যে জয়েন্টগুলা, ছোট যে জয়েন্টগুলো, সেগুলোতে ব্যথা অনুভব হয়। আর আপনার ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে দেখা যায় কি, আমরা জ্বরও থাকে সাথে সাথে আপনার ব্যথাও থাকে। আর এখানে সাথে আরেকটা জিনিস, বিষয় একটা মিল ডেঙ্গুর সাথে, যে সেটা হচ্ছে এখানে প্রায় 3 দিনের পরে, জ্বরের 3 দিনের মাথায় একটা র্যাশ আসে, লালসে একটা দানা শরীরের মধ্যে বাসা বাঁধে, এই ধরনের একটা
চিকুনগুনিয়ার
মধ্যে একটা র্যাশ আসে। তো এগুলো নিয়ে সে যখন আসে, আসার পরে আমরা এই সাইন সিমটম গুলো দেখলে, এই উপসর্গ গুলো দেখলে, তখন আমরা ধরে নিই, সাসপেক্ট করি হয় এটা ডেঙ্গু জ্বর অথবা চিকুনগুনিয়া।
নূরে কোরআন, কোরআন বুঝার অনুষ্ঠান নূরে কোরআন, যাতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুবাদ এবং তাফসীর বয়ান করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই।
মাদরি চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, মাদরি চ্যানেলের অনুষ্ঠান নূরে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা নূরে কোরআন এই অনুষ্ঠানের মধ্যে আমরা পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আর মাদরি চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানি আমরা আমাদের এই অনুষ্ঠানকে বিভিন্ন অংশে বিভক্ত করেছি। আমাদের এই অনুষ্ঠানের একটি অংশের নাম হচ্ছে সুরার পরিচিতি, আর একটি অংশের নাম হচ্ছে ফজিলত ও শানে নুজুল, তৃতীয় অংশের নাম হচ্ছে তিলাওয়াত, চতুর্থ অংশের নাম হচ্ছে শাব্দিক অনুবাদ, পঞ্চম অংশের নাম হচ্ছে কানজুল ইমান্তিক অনুবাদ, আর সর্বশেষ অংশের নাম হচ্ছে সারাংশ মাদানীফুল। ইনশাআল্লাহ আজাবাজাল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে সুরা আম্বিয়া এর 105 থেকে 108 নং আয়াত পর্যন্ত আলোচনা শোনার সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ আজাবাজাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে সুরার পরিচিতি অংশের মধ্যে আমরা সুরা আম্বিয়া এর কিছু আলোচনা শোনার সৌভাগ্য লাভ করব। তফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরা আম্বিয়া এটা সম্পূর্ণ সুরা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম যে সুরা আম্বিয়া এটা মক্কি সুরা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আসুন সুরা আম্বিয়ার মধ্যে কয়টি রুকু, কয়টি আয়াত, কয়টি বাক্য এবং কয়টি শব্দ রয়েছে। তফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে এই সুরা আম্বিয়া এর মধ্যে 7টি রুকু, 112টি আয়াত, 1168টি বাক্য এবং 4890টি শব্দ রয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুরার নামকে সুরা আম্বিয়া কেন রাখা হয়েছে, আম্বিয়া নামে কেন অভিহিত, এটাকে আখ্যায়িত করা হয়েছে? এটা তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে বর্ণিত হয়েছে যে এই সুরার মধ্যে অধিক পরিমাণে, বেশি পরিমাণে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামদের আলোচনা হয়েছে। যেমন হযরত মূসা আলা নবিয়্যানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশেষ করে আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই সূরার মধ্যে এসেছে। এই কারণে এই সূরার নাম সূরা আম্বিয়া রাখা হয়েছে, সুবহানাল্লাহ।
এরপর দেখবেন অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা, আসুন তার কিছু দৃশ্য দেখে নিই।
মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, প্রতি রাতের ন্যায় আমাদের সমাজ ব্যবস্থা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আচ্ছা মিরাজ ভাই, আমরা আজকে আমাদের সমাজ ব্যবস্থা অনুষ্ঠানে যেই বিষয়টা চুজ করেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, এই বিষয়ে একটু আমাদের দর্শকদেরকে বলবেন।
আসলে এই সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি কিসের মধ্যে? একটা ডিভাইস বা স্মার্টফোনের মাধ্যমে। তো এই যে স্মার্টফোন বা ডিভাইস বা এই কম্পিউটার, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়াতে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তো এই ডিভাইস বা কম্পিউটার, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ইন্টারনেট জগৎটা যখন আমাদের পৃথিবীতে এটার ভূমিকা হয় বা চালু হয়, সেটি প্রায় 1950 সালে, যখন কম্পিউটারের একজন অধ্যাপক তার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস থেকে অর্পানেটের মাধ্যমে একটি বার্তা স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে পাঠান। মানে একটা জায়গা থেকে ওনার ইউনিভার্সিটি থেকে অন্য জায়গায় যখন একটি মেসেজ, শুধুমাত্র মেসেজ যখন ইন্টারনেটের মাধ্যমে পাঠানো সক্ষম হয়ে গিয়েছিল, তখন এই ব্যাপারটা, ইন্টারনেট ব্যাপারটা জনসাধারণের মাধ্যমে মাঝে একটা কি বিস্তার লাভ করেছিল, এর প্রভাবটা বুঝতে পেরেছিল। এটি কিন্তু 60 দশকের শেষের দিকে এবং 70 দশকের প্রথম দিকে বিভিন্ন প্রোটোকল অর্থাৎ সিস্টেম মেইনটেইন করে, নিয়ম মেইনটেইন করে ব্যবহার করার একটি ইন্টারনেট, মানে এটাকে আরো উন্নত করা হয়েছিল। এরপর 1980 সালের শেষের দিকে এবং 1990 সালের শুরুর দিকে এটি প্রথমে আমাদের প্রত্যেকটা জিনিস আসলে এটিকে কোনো না কোনো কাজের, ভালো কাজে লাগানোর জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসের আবিষ্কার হয়। 1990 সালের শুরুর দিকে এই ইন্টারনেটটি বাণিজ্যিকভাবে সবার কাছে সেবা প্রদানকারী হিসেবে নিয়োজিত হয়েছিল,
বাজারে আসে
এটা তখন 1995 সালে ইন্টারনেট বাণিজ্যিক পণ্য হিসেবে এটা পরিচিত হয়ে যায় সবার কাছে। ঠিক তো 1990 সালের মাঝামাঝি থেকে এই বাণিজ্যিক ইন্টারনেট যখন সকলের কাছে এটা বিস্তার লাভ করে, তো এটাকে আরো উন্নত করার জন্য এবং এটাকে আরো হিউজ পরিমাণ ব্যবহার করার জন্য তখন শুরু হয়ে যায় সিস্টেম মেলিং এর, তখন সিস্টেম হয়ে যায় ফোন কলের, ইন্টারনেট ভিডিও কলের, কোনো কিছু ভিডিও শেয়ারিং করা, কোনো অডিওকে শেয়ারিং করা, এই কোনো গণমাধ্যম বা সামাজিক কোনো কিছু চেতনা, সামাজিক কোনো অনুষ্ঠান বলুন, কোনো আমার আবেগ, আমার যত কিছু সামাজিকভাবে ঘটে যায় আমাদের জীবনে, সকল কিছু শেয়ারিং ক্যারিং করার এই ইয়েটা চালু হয়েছিল 1990 সাল থেকে।
আচ্ছা,
তো এটা আস্তে আস্তে কি করে বিস্তার লাভ করছিল পুরো বিশ্বে।
শেখে তরিকত আমির আহলে সুন্নত দামাত বারাকাত হুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুজাকারা, আসুন তার কিছু মনোরম দৃশ্য দেখে নি।
মেরা আমির আহলে সুন্নত সে ইয়ে সওয়াল হ্যায় কি মে এক বেকারি মে কাম করতা থা ওয়াহ পে নিলান মুবারক কে কেক বানায়ে জাতে থে 12 রবিউল আউয়াল পে, वो केकों के ऊपर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम लिखा जाता था, अल्लाह का नाम लिखा जाता था। जब केक मुकम्मल हो जाता था, लोग घर में ले जाते थे, उन्हीं नामों के ऊपर मशहूरियों के साथ काट रहे होते थे। तो मेरी आपसे ये अर्ज है कि ऐसा करना ठीक है या गलत है? ऐसे केकों के ऊपर नाम लिखते थे, क्या उनको लिखने वालों को भी कोई गुनाह हो सकता है या नहीं हो सकता?
माशाल्लाह इनकी कुड़न है, बेकरी में काम करते हैं या करते थे ये बताया, और वो केक, तो इस पर हमने कई बार आशिकार रसूल को समझा है, हो सकता है कई एक ने इससे वो अब नहीं भी करते होंगे। वैसे ये इश्क की बात है, समझना चाहिए कि जिस प्यारे नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का हम मुबारक नाम चूमते हैं, फ्रेम लगाते हैं ऊपर, जान कुर्बान करते हैं, और फिर उसी नाम को केक पर लिखवा कर हाथ में छुरी पकड़ लेते हैं, आपके इश्क को क्या हो गया? सोचें तो सही, अब कर क्या, करने क्या लगे? मुझे तो यकीन मानो कि अब ये बोलते हुए भी मजा नहीं आ रहा कि मैं कुछ मजीद बोलूं इसमें, तो नाले पाक जो हम सर पे लगाते हैं, जो सर पे रखने को मिल जाए नाले पाक के हुजूर, तो फिर कहेंगे कि हाँ ताजदार हम भी हैं। तो नक्शे नाले पाक की असमत पर कुर्बान, ये जो भी आशिकान रसूल है ये समझ सकते हैं कि नाले पाक की कितनी अजमत है। अब वो बनाकर केक पर फिर हाथ में छुरी पकड़ते हैं, आपको हो क्या गया? इतने में समझ जाए कि बादब बानसीब, अदब नहीं है ऐसा करना, तो इसलिए वो बेअदबी से हम सबको बचना चाहिए। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला
رمضان رمضان